হরে কৃষ্ণ। শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে শ্রী জগন্নাথ লীলা কথা প্রসঙ্গে 2006 শ্রীধাম মায়াপুরে শ্রী জগন্নাথের পূর্বোক্ত লীলা থেকে ভিন্ন ভিন্ন লীলা বর্ণনা করেন শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। এই জগন্নাথ কথামৃত প্রসঙ্গে কিছু শব্দ দূষণ বাদ দেওয়া সত্ত্বেও কিছু থেকে গিয়েছে, তার জন্য আপনারা নিজ গুণে মার্জনা করিবেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু লীলা কথা যুক্ত করা হয়েছে, ধন্যবাদ।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। परिव्रात दास भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की मन मंगल हरि नाम संकीर्तन की समवेत भक्त वृंद की निताई गौर ब्रह्मानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सोपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगनललिता श्रीविशाखामृतांश्च कांसाकल्पतरुहश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारसती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी हस्तचरिततारिणे नीलाचल निवासाय नित्या परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगद्धर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददतनिजगुप्तवीतम् स्वप्रेम नामामृतमत्सुतारम् आपामरजवितारम् गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिग्रथविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः। नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द प्रियाद्वैत गदाधर श्रीवासवि श्रीगौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। मुखं करोति वाचलं पङ्गुलं हरितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं नमः। ॐ विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते जयपतकाशमिति नाम। आजके आमरा श्रीचैतन्य चरितामृत थेके अध्ययन करे श्रवण करब। श्री जगन्नाथ देव रथाग्रे चैतन्य महाप्रभु नृत्य ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। एई मत गौर समे दुहे ठेला ठेली स्वरथे सामेरे राखे गौर महावली एई मत गौर सामे दुहे ठेला ठेली বিশ্বরথ সামেরে রাখে গৌর মহাবলি, এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেবের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল। তো মহাবলি শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে তার রথে অধিষ্ঠিত রেখেছিলেন। তাৎপর্য, বৃন্দাবনে ব্রজগোপিকাদের ছেড়ে নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার দ্বারকা লীলা বিলাস করতে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বলদেব ও সুভদ্রা সহ দ্বারকায় যান, তখন ব্রজবাসীদের সঙ্গে পুনরায় তার সাক্ষাৎ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা ভাবদ্যুতি সুবলিত, অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তে সমন্বিত শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রী জগন্নাথ দেব হচ্ছেন কৃষ্ণ, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার লীলা। শ্রীক্ষেত্র জগন্নাথপুরী হচ্ছে দ্বারকাপুরী, সেখানে শ্রীকৃষ্ণ তার পরম ঐশ্বর্য ভোগ করেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন, যা ছিল একটি সাধারণ গ্রাম এবং সেখানকার অধিবাসীরা ছিলেন কৃষ্ণ প্রেমে পূর্ণ। শ্রীক্ষেত্র ঐশ্বর্য লীলার স্থান, বৃন্দাবন মাধুর্য লীলার স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভুর রথকে পিছনে ফেলে চলে যাওয়ায় সূচিত করছিল যে জগন্নাথ দেব কৃষ্ণ ব্রজবাসীদের ভুলে গেছেন। কৃষ্ণ যদিও ব্রজবাসীদের এড়িয়ে যাচ্ছিলেন, তবুও তিনি তাদের ভুলে যেতে পারেননি। তাই তার ঐশ্বর্যমণ্ডিত রথযাত্রায় তিনি বৃন্দাবনে ফিরে যাচ্ছিলেন। শ্রীমতী রাধারানীর ভূমিকা শ্রী চৈতন্য মহাপ্রভু পরীক্ষা করছিলেন, কৃষ্ণ এখনও ব্রজবাসীদের মনে রেখেছেন কি না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রথের পিছনে চলে যাচ্ছিলেন, তখন জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর মনোভাব বুঝতে পেরেছিলেন। তাই দাঁড়িয়ে পড়ে শ্রীমতী রাধারানীকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তাদের ভুলে যাননি। এইভাবে শ্রী জগন্নাথ দেব তাদের রথের সামনে ফিরে আসার প্রতীক্ষা করছিলেন। শ্রী জগন্নাথ দেব তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে শ্রীমতী রাধারানীর প্রেম ব্যতীত তিনি তৃপ্ত হতে পারেন না। এইভাবে জগন্নাথ দেব দাঁড়িয়ে পড়ছিলেন, তখন শ্রীমতী রাধারানীর ভাব সমন্বিত গৌরসুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সামনে আসছিলেন। তখন শ্রী জগন্নাথ দেব আবার ধীরে ধীরে চলতে শুরু করছিলেন। এটি ছিল শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাধারানীর ভাব সমন্বিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হয়েছিল। তো এখানে জগন্নাথ রথযাত্রার সময়ে কিভাবে মহাপ্রভু নৃত্য কীর্তন করছিলেন সেকথা বর্ণনা করা হচ্ছে। তো মহাপ্রভু নৃত্য করছেন, একটু পিছনে পড়ে গেলে জগন্নাথের রথ চলে যায়, আবার রথ থেমে যাচ্ছে। মহাপ্রভু সামনে গেলে আবার রথ চলবে। জগন্নাথ চাইছে নৃত্য দেখতে। জগন্নাথ কার নৃত্য দেখতে চাইছেন? মহাপ্রভুকে। তো জগন্নাথ, তাই না? তো এইটা হচ্ছে রথযাত্রার বিরাট বৈশিষ্ট্য। সব জায়গায় ভক্তর ভগবানকে আমরা দেখি, কিন্তু এখানে একই সময়ে ভগবান নাচছে আর তার নাচ থেকে সে আনন্দ পাচ্ছে। যে কৃষ্ণ জগন্নাথ রূপে রথে বসে দর্শন করছেন, করে আনন্দ পাচ্ছেন, সেই কৃষ্ণ চৈতন্য রূপে তিনি নৃত্য করছেন। এইটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, কৃষ্ণের পূর্ণতম, তার পূর্ণতম ভাব এখানে প্রকাশিত হয়েছে। কিভাবে না, কৃষ্ণ যদি দেখত তাহলে ও দেখতে পারে তো নাচতে পারে না, তাহলে অপূর্ণ হতো, তাই না? আর কৃষ্ণ যদি নাচত দেখত না, তাহলে শুধু নাচতে পারে, দেখতে পারে না, তাহলে অপূর্ণ হতো। তো এখানে এক ধারে আমরা দেখছি যে ভগবানের মানে তার মধ্যে কোন অপূর্ণতা থাকবে না। তো এই লীলায় ভগবানের পূর্ণতার চরম পরাকাষ্ঠা প্রদর্শিত হয়েছে, যেখানে পরম ব্রহ্ম মানে কি, তো অনিয়ান মহত মহিয়ান, সে বড় থেকে বড় হতে পারে, ছোট থেকে ছোট হতে পারে, সে সেবা গ্রহণ করে আনন্দ পেতে পারে, আর সেবা করে যে আনন্দ পাচ্ছে তা থেকে বঞ্চিত হতে পারে না, সে আনন্দ সে গ্রহণ করে। তো চৈতন্য মহাপ্রভু রথাগ্রে নৃত্য করার এই আর একটি বৈশিষ্ট্য। তো মহাপ্রভু এখানে কিভাবে নৃত্য করছেন, তো মহাপ্রভু ধরছেন রাধা ভাব দ্যুতি সুবলিতম, রাধারানী অঙ্গকান্তি এবং ভাবকে গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ সমজনী সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু, সে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে সচিমাতার গর্ভরূপক সমুদ্র থেকে উদিত হয়েছেন, তদ ভাবাঢ্য, তার ভাবকে অঙ্গীকার করে, কার ভাবকে, রাধারানীর ভাবকে অঙ্গীকার করে। তো মহাপ্রভু যখন রথযাত্রায় এসেছেন তখন রথের উপরে কাকে দেখছেন, জগন্নাথ সঙ্গে সুভদ্রাকে দেখেছেন। তো জগন্নাথের সঙ্গে সুভদ্রাকে দেখে তার কুরুক্ষেত্রের কথা মনে পড়ে গেছে। জগন্নাথ দেখে সঙ্গে বলদেবকে যদি দেখে তা অসুবিধা নেই, কেন কৃষ্ণ বলরাম বৃন্দাবনে ছিল, তো বৃন্দাবনের ভাবেই মহাপ্রভু থাকবে। কিন্তু যখন জগন্নাথ সুভদ্রাকে দেখেছে, কারণ সুভদ্রা তো বৃন্দাবনে ছিলেন না, তখন সুস্পষ্টভাবে তার অনুভব হচ্ছে যে আমি এখন কুরুক্ষেত্রে আছি, হ্যাঁ আমি কুরুক্ষেত্রে রয়েছি, এই ভাবটি তার উদয় হয়েছে। রাধারানী কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করে যে ভাব হয়েছিল সে ভাবটি তার উদয় হয়েছে কেন, তার জগন্নাথের সঙ্গে সুভদ্রাকে দেখেছে, এই হচ্ছে মূল কারণ। এইভাবে মহাপ্রভু নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর, তার ভাবান্তর হয়েছে, অর্থাৎ মহাপ্রভু সে রাধাভাবে আবিষ্ট হয়েছেন। হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চৈশ্বর, তখন হাত তুলে খুব উচ্চস্বরে একটি শ্লোক উচ্চারণ করছেন, সেই শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে তুলে ধরেছেন। যে শ্লোকটি রূপ গোস্বামীর পদ্মাবলীতে উল্লেখিত রয়েছে, তো মহাপ্রভু এই শ্লোকটিতে কি বলছেন, যা কৌমারহর এবাহি বরস্তায়ব চৈত্রক্ষেপা স্তেত উন্মিলিত মালতি শিরোভয় প্রৌঢ়া কদম্ব নীলাহা সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবা রোধসি বতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। এটি সুন্দর শ্লোক, আমি শ্লোকের অনুবাদ করব তারপরে একটু সংক্ষেপে বুঝিয়ে বলব, শুনতে হবে খুব মন দিয়ে যদি বুঝতে চাও। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন, এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে, সুরত ব্যাপার লীলা কার্যে আমি সেই নায়িকা উপস্থিত, তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকটিতে মহাপ্রভু বলছেন যা কৌমার হর, যে কৌমার আমি যখন কুমারী ছিলাম সেই সময় আমার যে মনকে হরণ করেছিল বা আমার বিবাহের পূর্বে আমার কুমারিত্বকে যে হরণ করেছিল, যা কৌমার হর স এবহি বরস্তা, সে অবশ্যই আমার এখন বর হয়েছেন, পতি হয়েছেন। এই শ্লোকটি মহাপ্রভু কোন একটি জাগতিক প্রেমিক প্রেমিকার সম্পর্কে এই শ্লোক রচনা করা হয়েছিল, তো সেটা মহাপ্রভু এখানে তুলে ধরেছেন। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসত, তো সে মেয়ের সঙ্গে ছেলের বিবাহ হয়েছে, তো বিবাহের পরে ওই কন্যা কি বলছে, না যা কৌমার হর, আমার আমি যখন কুমারী ছিলাম তখন আমার মনকে যে হরণ করেছিল, আমার কুমারিত্বকে যে হরণ করেছিল, সবস্তা এব সে অবশ্যই আমার এখন বর পতি হয়েছে, তার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আর বিবাহের পরে আমার এখন তার সঙ্গে মিলন হচ্ছে, বিবাহের পূর্বে তার সঙ্গে আমার মিলন হয়েছিল, বিবাহের পরে এখন মিলন হচ্ছে, আর ওই মিলন সময়টি কিরকম, তার ঠিক আগের মতন চৈত্র মাস চৈত্রক্ষেপাস্তে উন্মিলিত মালতি শিরোভয়া, সেই চৈত্র মাসের জ্যোৎস্না বিধৌত রজনীতে প্রস্ফুটিত মালতি পুষ্পের সৌরভ রয়েছে, ঠিক সেই চৈত্র মাস বর্তমান এবং পূর্ণিমা সময় রয়েছে, আর প্রৌঢ়া কদম্ব নীলাহার এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে সে কদম্ব কানন থেকে সুন্দর পবন বায়ু প্রবাহিত হচ্ছে, আর এখন শুধু তাই নয়, সুরত ব্যাপার লীলাবিধ সা তৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধ, আমাদের প্রেম ব্যাপারের কার্যকলাপে বা লীলা কার্যে আমি যে নায়িকা সে এখন উপস্থিত আছে, সা তৈবাস্মি তথাপি সুরত ব্যাপার লীলাবিধ রে বা রধসি বতসি তরুতলে চেত সমুৎকণ্ঠে, তো বলা হচ্ছে যে কৌমার অবস্থা আমার মনকে হরণ করেছিল সে পতি আমার এখানে আছে, তখনকার সময়ের মতন জ্যোৎস্না বিধৌত রজনী উপস্থিত আছে, তখনকার মতন মালতি প্রস্ফুটিত মালতি ফুলের সুগন্ধ রয়েছে, তখনকার মতন কদম্ব বনে বায়ু প্রবাহিত হচ্ছে, তো সেই সুরত ব্যাপার কার্যের নায়িকা আমিও উপস্থিত আছি, কিন্তু তা সত্ত্বেও আমার মন এখানে সন্তুষ্ট না, আমার মন কি চায় রে বা রোধসী বেতসী তরুতলে চিত্ত সমুৎকণ্ঠতে, আমার চিত্ত অত্যন্ত উৎকণ্ঠিত হচ্ছে, এখানে সন্তুষ্ট হচ্ছে না, অত্যন্ত ভাবে উৎকণ্ঠিত হচ্ছে, কিসের জন্য না রে বা নদীর তীরে বেতসী তরুতলে, কেন না বিবাহের পূর্বে এই রেবা নদীর তীরে বেতসী তরুতলে আমার প্রেমিকের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল তখনকার অনুভূতি আমি এখন অনুভব করতে পারছি না, তাই সে তার সঙ্গে বিবাহ হয়েছে, সুন্দর পরিবেশ সবকিছু ঠিক আছে, তা সত্ত্বেও রেবা রোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে, আমার চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে সেই রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য, এই শ্লোকটি মহাপ্রভু বলছেন, খুব উচ্চস্বরে বলছেন, কিন্তু খুব উচ্চস্বরে বললে কি হবে কেউ বুঝতে পারে না যে মহাপ্রভু কি বলছে, অত মৃদঙ্গ খোল করতাল বাদ শুনতে ভালো পারে না, আরো কঠিন শ্লোক বুঝবে কি করে, একমাত্র স্বরূপ দামোদর বুঝতে পারছেন, এর অর্থ আর কেউ বুঝতে পারে না, তো রথযাত্রা শেষ হয়ে গেছে, তো মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুর বাড়িতে গিয়েছেন, সিদ্ধ বকুল যখন এখানে আছে সেখানে হরিদাস ঠাকুর থাকতেন, আর হরিদাস ঠাকুর সঙ্গে রূপ সনাতন থাকতেন, এই তিনজন মন্দিরে যেতেন না, এরা মন্দির যেতেন না, যেহেতু হরিদাস ঠাকুর মনে করতেন যে আমি মুসলমান ঘরে জন্ম হয়েছি, রূপ সনাতন মনে করতেন যে আমরা নিকৃষ্ট, আমরা মুসলমানের ঘরে কাজ করেছিলাম, তারা যেতেন না, তো তারা না গেলে কি হবে, ভগবান স্বয়ং তাদের কাছে দর্শন দিতে আসতেন, তো মহাপ্রভু সকালে জগন্নাথ দর্শন করার পরে প্রতিদিন তাদেরকে দেখতে যেতেন, তো যখন যেদিন যে থাকে তার সঙ্গে দেখা করে মহাপ্রভু ফিরে আসতেন, তো সেই দিন সকালে গিয়েছেন, সঙ্গে স্বরূপ দামোদর আর সব ভক্তরা রয়েছেন, তো গিয়ে দেখছেন রূপ গোস্বামী নেই, ঘরে কেউ নেই সেখানে, তো মহাপ্রভু অপেক্ষা করেছেন, রূপ গোস্বামী গেছেন সমুদ্রে স্নান করতে, তো মহাপ্রভু সেখানে অপেক্ষা করেছেন, তো অপেক্ষা বারান্দায় পাইচারি করছেন, বারান্দায় পাইচারি করছেন, খড়ের ঘর ছিল, বারান্দায় পাইচারি করছেন, করতে করতে এই যে চাল আছে, ছাওয়া দেওয়া ছাউনি দেওয়া হয়েছে, তো নিচে একটা তালপাতা গুঁজানো আছে। তো মহাপুরে তালপাতা দুটা তুলে পড়ছেন, পরে একটা শ্লোক লেখা আছে। তো রূপ গোস্বামী সেই শ্লোকটি লিখেছেন। সেই শ্লোকটিতে কি লেখা হয়েছে, না প্রিয় স অয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতম তথা অহম স রাধা তত ইদম উভয় সঙ্গ সুখম তথাপি অন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহতি। তো মহাপ্রভু এই শ্লোকটি দেখেছেন। তো এই শ্লোক পড়ি আছে প্রভু আবিষ্ট হইয়া। তো এই শ্লোক পাঠ করে মহাপ্রভু আবিষ্ট হয়ে আছেন। তো এই সময়ে কি হয়েছে না, রূপ গোস্বামী সেখানে এসে পৌঁছেছেন। তো রূপ গোস্বামী এসে দণ্ডবোধ করছেন। তো মহাপ্রভু তো তখন কি করছেন, রূপগোস্বামী সামনে দণ্ডবোধ করে উঠছে, জোর থাপড় তার গালে লাগিয়েছে, থাপড় লাগিয়েছেন, থাপড় লেগে তাকে আলিঙ্গনে কোলে বসিয়েছেন। মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জানে, আমি রথযাত্রায় কি শ্লোক পাঠ করছিলাম তার তো অভিপ্রায় কেউ বুঝতে পারে না। তো মোর মনের কথা তুমি জানিলে কেমনে, আমার মনের কথা তুমি কি করে জানলে। সে কথা বলে মহাপুর কি করছেন, সে তালপাতার শ্লোক নিয়ে স্বরূপ দামোদরকে দেখাচ্ছেন, তাকে পড়িয়েছেন, তাকে বলছেন স্বরূপে পুছে না প্রভু হইয়া বিস্মিত। মহাপ্রত্যন্ত বিস্মিত হয়ে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, মোর মনের কথা রূপ জানিল কেমতে, যে আমার মনের কথা এই রূপ জানলো কিভাবে। তো স্বরূপ গোস্বামী বলছেন কিভাবে আর জানবে, যাতে জানিল তোমার মন তাতে জানি হয় তোমার কৃপার ভাজন, তোমার কৃপার ছাড়া তোমার মনের কথা কি করে বুঝতে পারে। তখন মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করেছেন। তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইল সর্বশক্তি সঞ্চারিয়া, সন্তুষ্ট হয়ে মহাপ্রভু আলিঙ্গনের মাধ্যমে রূপকেশের মধ্যে সমস্ত শক্তি সঞ্চারণ করেছেন। তো মহাপ্রভু বুঝতে পেরেছেন যে রূপ গোস্বামী যথার্থ যোগ্য পাত্র। রূপ গোস্বামীর আগে এই জগতে ভক্তি ছিল, কিন্তু ভক্তিতে যথার্থ রস যুক্ত করেছেন শ্রীল রূপ গোস্বামী। মহাপ্রভু তার মধ্যে শক্তি সঞ্চারণ করেছেন, কিন্তু রসযুক্ত ভক্তি জগতে ছিল না। তাই যোগ্য পাত্র হয় গুঢ় রস বিবেচনে, এই রূপ গোস্বামী গুঢ় রস বিবেচনা করার জন্য যোগ্য। তাই মহাপ্রভু বলছেন স্বরূপ দামোদরকে, তুমিও কহিও তারে গুঢ় রস আখ্যান। তাহলে স্বরূপ দামোদর তো রস তত্ত্বতে অত্যন্ত দক্ষ ছিলেন, তুমিও তাকে রসতত্ত্ব বর্ণনা করো। তো এসব এভাবে বলছেন। তখন এই শ্লোকে কি লিখেছে রূপ গোস্বামী, তো এই শ্লোকে তিনি বলছেন, এটি তিনি শ্রীমতী রাধারানীর উক্তি বলেছেন। তো মহাপ্রভু তো একটা কোন বাহ্যিক জগতের কাব্যের কথা বলেছেন, যেরকম ছেলে মেয়ের ভালোবাসা, তার বিবাহ হয়েছে, পরে যখন দর্শন দিয়েছে তার মন সন্তুষ্ট হচ্ছে না, তার মন চাইছে রেবা নদীর তীরে বেতসি তরু তোলে যেন আমার সাক্ষাৎ হয়। তো সেটাকে নিয়ে রূপ গোস্বামীর সুন্দর শ্লোক রচনা করেছেন, প্রিয়াস অয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতম। হে সহচরী মানে রাধারানীর উক্তি, রাধারানী বলছেন হে সহচরী প্রিয়াস অয়ম কৃষ্ণ, এই কৃষ্ণ আমার সেই অতি প্রিয়। প্রিয়াস অয়ম কৃষ্ণ, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে কুরুক্ষেত্র মিলিতম, এই কুরুক্ষেত্র তার সঙ্গে মিলন হয়েছে। ব্রজ ছেড়ে ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেছেন, বহু বছর অতিবাহিত হয়েছে, তারপরে চন্দ্রগ্রহণের জন্য দ্বারকাবাসী আর ব্রজবাসী তারা সবাই কুরুক্ষেত্রে গিয়েছেন আর সেখানে মিলন হয়েছে। তো সেই সময় রাধারণীর উক্তি, রাধারণীর ভাবে এই উক্তিটি বর্ণনা করছেন শিল রূপ গোস্বামী, প্রিয়স অয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতম। তো রাধারণী বলছেন, হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্র আমার মিলন হয়েছে। তথা অহম স রাধা তৎ ইদম উভয়সঙ্গ সুখম, আমিও সেই রাধা আর এখন আমাদের মিলন হয়েছে। উভয়সঙ্গ সুখম তৎ ইদম উভয়সঙ্গ সুখম, আমরা দুইজন মিলিত হয়েছে, আমার প্রিয় শ্রীকৃষ্ণ এবং আমার দুজনের মিলন হয়েছে, আমরা সঙ্গ সুখ লাভ করছি। তথাপি অন্ত, তা সত্ত্বেও অন্ত খেলন মধুর মুরলিপন্ত মজুষে, তা অত্যন্ত সুখকর, তা অত্যন্ত সুখকর হয়েছে, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলির পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনার তীরে বনের জন্য আমার চিত্ত ব্যাকুলিত হয়ে উঠেছে। কালিন্দি পুলিন বিপিনা স্পৃহতে মনমে, মানে আমার মন তো ঠিক যেরকম ওই নায়িকা বলছিল যে যহ কৌমার হর সেবই বরস্তা হব, যে কৌমার সময় আমার মনকে হরণ করেছিল সে আমার বর হয়েছে, সেই দর্শন বিধৌত রজনী চৈত্র মাস আছে, সে সুন্দর সুগন্ধ মালতী পুষ্প আছে, কিন্তু আমার মন দৌড়াচ্ছে কোথায়, সেই রেবানদীতে। ঠিক সেইভাবে রাধারানী বলছেন যে কৃষ্ণ আছে আমিও আছি, কিন্তু আমার মন কোথায়, তবুও আমার মন ব্যাকুলিত হতে, চিত্ত ব্যাকুলিত হতে কিসের জন্য, না শ্রীকৃষ্ণের মুরলির পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনার তীরের বনের জন্য, কালিন্দী পুলিন বিপিনা স্পৃহয়তে। তো রাধারানী কুরুক্ষেত্র কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণকে পেয়েছে, আনন্দ পাচ্ছে, বলছেন আমি ওই রকম আনন্দ পাচ্ছি না। কেন আনন্দ পাচ্ছি না, তুমি কৃষ্ণ হলে কি হবে, এখন তোমার এই রাজবেশ হাতি ঘোড়া মনুষ্য গহন, কাহা গোপবেশ কাহা নির্জন বৃন্দাবন। তো রাধারানী বলছেন এই রাজা বেশ, তুই রাজার মতন পোশাক পরেছ, এখানে হাতি ঘোড়া অত মানুষ, কোথায় আছে গোপবেশ, কাহা নির্জন বৃন্দাবন, আমি তোমাকে এই রাজার বেশে দেখতে চাই না, অত সৈন্য সামন্ত থাকবে, মন্ত্রী থাকবে, সেনাপতি থাকবে, এইভাবে দেখতে চাই না, আমি তোমাকে চাই কিভাবে, না তুমি গোপবেশ ধারণ করবে, নির্জন বৃন্দাবনে গোপবালক পরিবিষ্ট হয়ে থাকবে, সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ, তোমাকে পেলেও এটি তোমার প্রতি আমার পূর্ণ কৃপা বলে আমার মনে হয় না। আমার পূর্ণ কৃপা কিভাবে মনে হবে, না তোমার চরণমর ব্রজপুর ঘরে তোমার চরণ যুগল, যদি বৃন্দাবনের গৃহে উদয় করয়ে যদি তাহা বাঞ্ছাপুরে, সেখানে যদি উদয় করাও তাহলে আমার পূর্ণ বাঞ্ছা, আমার পরিপূর্ণ হবে। তো এইভাবে রূপকেশায় বর্ণনা করেছেন এই শ্লোকের মাধ্যমে রাধারানীর ভাব। রাধারানী সেখানে কৃষ্ণকে দেখা সন্তুষ্ট নয়, রাধারানীতে বলছেন যে ইহা লোকারণ্য, এই লোকের অরণ্য, লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিক নাদশনী, হে কৃষ্ণ তোমাকে আমি এখানে পেয়েছি, কিন্তু এখানে কি পরিবেশ, না লোকারণ্য, এখানে লোকের অরণ্য, আর ব্রজে কি, না পুষ্পারণ্য, সেখানে পুষ্পের অরণ্য, আর এখানে কি হাতি ঘোড়া রথের ঘর ঘর আওয়াজ কান ফেটে যায়, আর সেখানে কত সুন্দর ভৃঙ্গ পিক নাদশনী, সেখানে ফুলের বন, আর সেই বন ভ্রমরের গুঞ্জন, আর পাখির কাকলিতে পরিপূর্ণ, তোমাকে সেখানে পাওয়া আর এখানে পাওয়া সমান নয়, ইহা রাজবেশ, এখানে তুমি রাজার বেশ পড়েছ, তাহা গোপবেশে, সেখানে গোপবেশ ধারণ কর, এখানে কি সঙ্গে সব ক্ষত্রিয়গণ, সেখানে কি সঙ্গে মুরলী বাদন, ক্ষত্রিয় পরিবেষ্টিত, সেখানে তুমি গোপবালক পরিবেষ্টিত মুরলী বাদন করো, তাই এখানে আমি তোমাকে পেয়ে আনন্দ পেলেও ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, ব্রজে তোমার সঙ্গ লাভ করে যে আনন্দ আমি আস্বাদন করি, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এককণ, সেই আনন্দ সমুদ্রের এক বিন্দু এখানে আমি আস্বাদন করতে পারছি না। যে আমার বাসনা কিভাবে পূর্ণ হবে, একমাত্র পূর্ণ হবে যদি আমালয়া পুনঃলীলা করহ বৃন্দাবনে তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণ। কৃষ্ণকে পেয়েও রাধারানী সন্তুষ্ট হচ্ছে না কুরুক্ষেত্রে, কৃষ্ণকে পেয়েও রাসলীলা করেও রাধারানী সন্তুষ্ট হচ্ছে না দ্বারকায়। যখন রাধারানী একবার গিয়েছিল কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বারকায়, রাধারানী সব গোপীদেরকে নিয়ে একটা আশ্রমে দেখা করতে গিয়েছিল কৃষ্ণের সঙ্গে, সিদ্ধাশ্রম, ঠিক আছে ওই কাহিনীটা তাহলে অন্য কোনো দিনে বলুন। সিদ্ধাশ্রমে গিয়েছেন, কৃষ্ণের সঙ্গে দেখছেন, দেখবে কি রাসলীলাও করছেন, সমস্ত মহিষীর দেখবে, মহিষীর চাইছে, রাধারানীকে বলছেন, কৃষ্ণকে বলছেন, আমরা শুনেছি তুমি গোপীদের সঙ্গে খুব সুন্দর রাসলীলা করো, আমরা দেখতে চাইছি। তো কৃষ্ণ বলছে আমি কি ইচ্ছা করলে হবে নাকি, রাধারানী তো ইচ্ছা করলে হবে না, ইচ্ছা করলে হবে না। তো রাধারানীকে গিয়ে বলেছেন সমস্ত রুক্মিণী সত্যভামা যে আমরা রাসলীলা দেখতে চাইছি। তো সিদ্ধাশ্রমে কৃষ্ণকে নিয়ে রাসলীলা হয়েছে, আর সে রাসলীলা সমস্ত মহিষীর দর্শন করছে। তো তাদের জীবনে এরকম আনন্দ পায় না, অত অফুরন্ত আনন্দ সে রাসলীলাকে দর্শন করে। তো যখন রাসলীলা শেষ হয়ে গেছে তখন খুব প্রশংসা করছে মহিষীরা রাধারানীর কাছে, ওহ এইরকম আর জগতে হয় না, তো তোমরা বৃন্দাবনে এইরকম আনন্দ পেত নাকি, কৃষ্ণ সঙ্গে ড্যান্স করে রাসলীলা করে এইরকম আনন্দ পেত। রাধারানী বলছে এইরকম আনন্দ পেতাম, আরে আমরা যা আনন্দ পেতাম বৃন্দাবনে করে তার এক বিন্দু তোমরা এখন পাও না, এক বিন্দু গন্ধ পাও না এখানে, হ্যাঁ সেই কৃষ্ণ আছে সেই রাধা আমিও আছি, বৃন্দাবনে রাসলীলার যে রস আস্বাদন হয় আমি তো তার এক বিন্দু উপলব্ধি করতে পারলাম না এখানে। তো ব্রজের মহিমা সেজন্য বলা হচ্ছে আরাধ্য ভগবান ব্রজচতনয়া তদ্ধাম বৃন্দাবনম। তো কৃষ্ণের মহিমা কোথায় না ব্রজে, তাই প্রভুপাদ বলছেন ব্রজের বাহিরে কৃষ্ণের এইরকম মহিমা কোথায় প্রকাশ পায় না। আর ব্রজের ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, তা ব্রজের বাহিরে আর কেউ স্থাপন করতে পারে না, হ্যাঁ একমাত্র ব্রজবাসীদের জন্যই উদ্দিষ্ট, আর কোথায় হবে না। তো সে কথা এখন বর্ণনা করা হচ্ছে, এখানে সুখ সুন্দর এক বিন্দু আমি পাচ্ছি না, তো একমাত্র কি হবে আমালয়া পুনঃলীলা করহ বৃন্দাবনে তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে, আমাকে বৃন্দাবন নিয়ে যদি যাও তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। তো এইভাবে রাধারানী ভাবনে শ্লোক পাঠ হচ্ছে, তখন কি হচ্ছে না আরেকটি শ্লোক শ্রীমদ ভাগবতম থেকে মহাপ্রভু পাঠ করে বলছেন। এই শ্লোকতে ব্রজগোপিকারা কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, এটা শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ 82 চ্যাপ্টার 48 শ্লোক নম্বরে বর্ণনা করা হয়েছে, খুব সুন্দর শ্লোক, তার মন দিয়ে শুনলে খুব আনন্দ পাবে। তিনি ব্রজগোপিকার বলছেন, মানে এই শ্লোকটা মহাপ্রভু রথের সামনে বলছেন, স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন নিত্য মধ্যে সেই শ্লোক করে না পঠন। তো রাত্রিরে বসে তো স্বরূপ দামদের রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু অনেক শ্লোক আলোচনা করতেন, দিনের বেলা পাঠ কীর্তন হবে, নৃত্য হবে, আর ভক্তরা শুধু চলে যাবে, মহাপ্রভু স্বরূপ দামদের রায় রামানন্দ নিয়ে এই রাধাকৃষ্ণের উন্নত রসের কথা আলোচনা করেন, আর সেটা তিনি নাচছেন আর সে শ্লোক উদ্ধৃত করছেন। বলা হচ্ছে আহুষ্টতে নলিলনাভ পদার বিন্দম যোগেশ্বরে হৃদি বিচিন্তম অগাধ বোধই সংসার কূপপতিত উত্তরণম অবলম্বম গেহম যুষামপি মনসি উদিয়াত সদান। খুব সুন্দর শ্লোক। তো গোপীরা এই শ্লোকে বলছেন, হে কমলনাভ, সংসার রূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদ পদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করেন, গৃহ ধর্মরত আমাদের মনে উদয় হোক। এই শ্লোকটি এইভাবে ভাগবত বর্ণাকারে ব্রজগোপিকারা বলছেন। আহুষ্ট তে নলিনাভ, আহুষ্ট আহু মানে গোপিকারা বলছেন, হে নলিনাভ, হে পদ্মনাভ, তে পদারবিন্দম, মানে আপনার চরণ কমল, তা আপনার চরণ কমলটি কি হয় তার বর্ণনা করছেন, যে আপনার চরণ কমলের শ্রেষ্ঠতা কি, আপনার চরণ কমল কি কাজে লাগে, না যোগেশ্বরী হৃদি বিচিন্তম অগাধ বোধই, যোগীরা এবং অসীম অগাধ জ্ঞান সম্পন্ন জ্ঞানী আর যোগীরা, যোগেশ্বরী তারা শ্রেষ্ঠ যোগী, অগাধ বোধই তাদের অসীম জ্ঞান সম্পন্ন, তারা কি করে, বিচিন্তম, তারা হৃদয়ে চিন্তা করে, যোগেশ্বরী হৃদি বিচিন্তম অগাধ বোধই, এই যোগেশ্বর সকল তোমার চরণ কমলকে তাদের হৃদি বিচিন্তম হৃদয়ে ধ্যান করে, তারা ধ্যান করে কি শ্রেষ্ঠ তোমার চরণ কমল, আর এটা কি কাজে লাগে তোমার চরণ কমল, তার শ্রেষ্ঠতা কি রকম, না সংসার কুব পতিত উচ্চতরণম উচ্চরণম অবলম্বন, তোমার চরণ যুগল সংসার কুব পতিত, যারা সংসার রূপ কুয়ার মধ্যে পতিত হয়েছে পড়ে গেছে, এই সংসার কূপে তারা পতিত হয়েছে, উত্তরণম অবলম্বনম, এই সংসার কুয়া থেকে উদ্ধার পাওয়ার জন্য অবলম্বন রূপক সাহায্য রূপক গ্রহণ করে, তোমার চরণকমলের আশ্রয় নিয়ে এই ভবকূপের মধ্যে যে জীবেরা পড়ে আছে তারা এখান থেকে উদ্ধার পায়, সেইভাবে তোমার চরণ যুগল কত শ্রেষ্ঠ, যার অবলম্বন সাহায্য নিয়ে ভবকূপে পতিত জীবেরা উদ্ধার পেয়ে যায়, যার স্মরণ করে কারা, না যারা অগাধ বোধি অসীম জ্ঞান সম্পন্ন যোগেশ্বর তারা স্মরণ করে, তে হে কৃষ্ণ, গেহ জুষামপি মনসি উদিয়া সদান, তো আমরা তো সাধারণ গৃহধর্মরত মহিলা নারী, তো আমাদের মনে ওই চরণ যুগল উদিত হোক, তো এই প্রার্থনায় গোপীরা বলছেন, হে পদ্মনাভ, তোমার চরণ যুগল, যে চরণ যুগলকে অসীম জ্ঞান সম্পন্ন যোগীরা তাদের হৃদয়ে স্মরণ করেন ধ্যান করেন, যে চরণ যুগলের সাহায্যে এই সংসার কূপে পতিত জীব সংসার কূপ থেকে উদ্ধার পায়, সেই চরণ যুগল আমাদের মনে উদিত হবে, এটি হচ্ছে ভাগবতের কথা। কিন্তু এখানে এই শ্লোকের অর্থ তাৎপর্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে বর্ণনা করছেন শুনো, তো এখানে উনি বলছেন যে গোপীরা বলছে আমাদের মনে তোমার চরণ যুগল উদয় হোক, তো এখানে বর্ণনা করেছে না 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 না, গোপীরা চাইছে না কৃষ্ণের চরণ যুগল তাদের মনে উদয় হতে, এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করবেন রাধারানী যা চাইছিল কৃষ্ণের চরণ যুগল কোথায় উদিত হবে, কৃষ্ণের চরণ যুগল কোথায় উদিত হতে চাইছিল রাধারানী, হ্যাঁ বৃন্দাবনে, তো সেটা প্রমাণ করতে চাইছেন যে এখানে যে গোপীরা বলছেন মনসি উদিয়াত আমার মনে উদিত হোক, কিন্তু রাধারানী বলছে তোমার চরণ যুগল যতক্ষণ বৃন্দাবনে গিয়ে না পৌঁছায় ততক্ষণ আমার সন্তুষ্ট নয়, তো এ সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে কিভাবে এই শ্লোকের মাধ্যমে রাধারানী কৃষ্ণের চরণ যুগলকে তার মনে উদয় হওয়ার জন্য প্রার্থনা করছে না, কি করে মনে উদয় হওয়ার জন্য প্রার্থনা করছে না সুন্দরভাবে প্রমাণ করছেন, তো রাধারানী বলছেন যে অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন, ঠিক আছে, অন্য লোকেদের মনে আপনার চরণ যুগল উদয় হলে তাদের জন্য ঠিক আছে, কেন না তাদের মন আর হৃদয় অভিন্ন, তাদের মন আর হৃদয় অভিন্ন, তাদের মনে তোমার চরণ যুগল উদয় হলে ঠিক হবে, কিন্তু আমার মন আর বৃন্দাবন অভিন্ন, আমার মন বৃন্দাবন অভিন্ন, মনে মনে একই করে মানি, আমার মন আর বৃন্দাবন অভিন্ন, তো আমার মনে তোমার চরণ যুগলে উদয় করার অর্থ হচ্ছে বৃন্দাবনে তুমি আসো, তাহা তোমার পদোদয় যদি করা উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। তো কিভাবে তোমাদের মনের মধ্যে কি কৃষ্ণের চরণ যুগল চাও না? বলছেন না, আমার চাই না, মনে আমার তোমার চরণ যুগল মনে করতেই চায় না, ওটা স্মরণ করতেই চায় না, ও অত বড় যোগীরা করতে চায়, যারা সংসার করে পড়ে চায় তারা করতে চায়, তোমার কেন চাও না? তখন বলা হে প্রাণনাথ শুন মর সত্য বচন, আমি সত্যকে বলছি শোন, ব্রজ আমার সদন তাহা তোমার সঙ্গম না পাইলে নারহে জীবন, বৃন্দাবন হচ্ছে আমার বাড়ি, তোমাকে যদি সেখানে আমি না পাই তাহলে আমি জীবন ধারণ করে থাকতে পারবো না। যখন ব্রজগোপিকা নন্দ যশোদা রাধারানী তো কুরুক্ষেত্রে গিয়েছেন, আর যে কৃষ্ণ দেবকী বসুদেব সবাই এসেছেন, তাদের মিলন হয়েছে তো খুব আনন্দ, তখন সবাই পরস্পরকে আলিঙ্গন করছে, দেবকী মাতা যশোদার সঙ্গে আলাপ করছেন, বসুদেব নন্দমার সঙ্গে আলাপ করছেন, সব একসঙ্গে আলাপ হচ্ছে, আর সমস্ত গোপীরা কৃষ্ণকে দেখে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই সবার সামনে পেয়ে কৃষ্ণকে ওদের সুবিধা হচ্ছে না, তো কৃষ্ণকে ধরে নিয়ে তারা একটু জঙ্গলের দিকে চলে গেছে। তো কৃষ্ণ সমস্ত গোপীদেরকে পেয়ে বলছে আহা তোমরা এখনো আমাকে মনে রেখেছ নাকি, ভালোবাসো তো, আমিও তোমাদের খুব ভালোবাসি, আমার বিরহে তোমরা যে কষ্ট পাচ্ছ তা নয়, তোমাদের বিরহে আমিও খুব কষ্ট পাই, কিন্তু আমি কি করব, এ যে সব দৈব বিধাতার কাণ্ড, এ ভগবান, এ ঈশ্বর ইচ্ছা, ভগবান ইচ্ছা করে আমাকে তোমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে এসছে এখানে, তো ভগবানের ইচ্ছা আমি এসে গেছি। তো তারা বলছে কি বলছ, তোমার ইচ্ছা তুমি এসেছো এখানে, তুমি তো বলো ভগবান, তুমি ভগবান, কারণ তোমার নিজের ইচ্ছা তুমি এসেছ। তখন কৃষ্ণ বলছে ও তোমরা জানো আমি ভগবান, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যাবে, তোমার যদি বুঝতে পারো আমি পরমেশ্বর ভগবান তাহলে আমার জন্য দুঃখ করার কি আছে, আমি যে পরমেশ্বর ভগবান আমি তো সর্বত্র বিদ্যমান, তা তোমার আমার বিরহ ভোগ করো কেন, তোমার যদি এইটুকু জ্ঞান থাকে আমি ভগবান তাহলে ভগবান তো সর্বত্র বিদ্যা, তোমাদের হৃদয়ে তো আমি আছি, তোমার কি এটা জানো না? এরকম করে ভগবান সমস্ত জ্ঞানের কথা বলছে, যার প্রতি জীবের হৃদয় আছে ভগবান এই সুযোগ নিয়েছেন। তো রাধারানী আরো রেগে গিয়েছেন, হ্যাঁ পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে যোগজ্ঞানে কহিলা উপায়। তো পূর্বে একবার যখন কৃষ্ণ মথুরায় ছিলেন তো উদ্ধবকে পাঠিয়েছিলেন, তুমি ব্রজগোপিকাদেরকে গিয়ে বুঝাও, তাদেরকে বুঝা শান্ত কর, আমার বিরহে তাদের কষ্ট না পায়। তো সে কথা রাধারানী বলছেন পূর্বে একবার তুমি উদ্ধবের দ্বারে অর্থাৎ উদ্ধব দ্বারা এবে সাক্ষাৎ আমারে, এবং সাক্ষাৎ আমার সামনে এই যোগজ্ঞানের কথা বলছ, আরে তুমি বিদগ্ধ কৃপাময়, তুমি বিদগ্ধ, বিদগ্ধ মানে কি, তা বিচার জ্ঞান আছে, তা রস বিচার জানে কোনটা ভালো কোনটা মন্দ বিচার জানে, কিন্তু তুমি বিদগ্ধ, তুমি অত্যন্ত কৃপাময় জানো আমার হৃদয় সর্বোপরি, আমার হৃদয় তোমার থেকে আর বেশি কিছু ভালো জানে না, আমার হৃদয় সম্পর্কে তোমার ভালো জ্ঞান আছে, আরে মরে এইছে কহিতে না যায়, আমার সামনে বড় বড় জ্ঞান দিতে হবে না, এই যোগজ্ঞান আমার কাছে বর্ণনা করতে হবে না, আমাকে তোমার চরণ যুগলের চিন্তার কথা বলছ, যে ভগবানের চরণ যুগলের চিন্তা করো,
আর আমি চিন্তা করব কি, তোমার চরণ যখনটা সবসময় আমার মনের মধ্যেই রয়েছে, আমার চিত্তে রয়েছে, অত দৃঢ়ভাবে রয়ে গেছে, আমি বাড়ির কাজও করতে পারি না। তাই চিত্তকারী তোমা হইতে বিষয় চাহি লাগাইতে যত্ন করি নারী কারিবারে। আমি যে ঘর বাড়ির কাজ করব, তুমি আমার মনের মধ্যে এইরকম ঘরে বসে আছো, তো আমি যখন চেষ্টা করি চিত্তকারী তোমা হইতে বিষয় চাহি লাগাইতে, তোমার থেকে মনকে এনে একটু বিষয়ে লাগাবো, অত্যন্ত যত্ন করেও তোমার থেকে মনকে বাহির করতে পারি না। আর আমার কাছে এই শিক্ষা দিয়ে কি লাভ আছে, যে মনের মধ্যে আমি রয়েছি, হৃদয়ের মধ্যে রয়েছি, তবে ধ্যান শিক্ষা করা হয়। রাধানী বলছে আমাকে ধ্যানের শিক্ষা দিচ্ছ, ধ্যান করবে, তবে ধ্যান শিক্ষা করা হ, লোক হসায় মার স্থান অস্থান না কর বিচার, কোথায় কি জ্ঞান দিতে হয় তার বিচার করছে না, যে আমাকে তুমি এরকম জ্ঞান দিচ্ছ, যে যোগেশ্বরের হৃদি বিচিন্তম অগাধ বোধেই, যোগেশ্বর যারা তারা তাদের হৃদয়ে তোমার চরণ কমল চিন্তা করতে পারে, কিন্তু নহে গোপী যোগেশ্বর পদকমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ। কিন্তু গোপীরা তো যোগী নয় যে তোমার চরণ কমল ধ্যান করে সন্তুষ্ট হয়ে যাবে, যোগীরা জানে তুমি হচ্ছে পরমেশ্বর, কিন্তু আমরা জানি না তুমি পরমেশ্বর বলে, আমরা জানি তুমি আমাদের প্রাণেশ্বর, তোমরা তুমি পরমেশ্বর ন, তুমি প্রাণেশ্বর। আর তোমার চরণ কমল চিন্তা করবো কি, তোমার চরণ কমল চিন্তা করলে আমাদের দুঃখ, তাই আমরা সবসময় চেষ্টা করি তোমার চরণ কমল যেন মনের যে না আসে যেন, আমরা দূরে রাখতে চাই এই চরণ কমলকে। কেন তোমার কেন দুঃখ হয় না, যখন কৃষ্ণ তার বাল্যলীলা করছিলেন ব্রজে, কৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন সারাদিন আমরা খুব চিন্তায় থাকতাম, যে খালি পায়ে আমাদের কৃষ্ণ গোচারণে যাচ্ছে, তো বৃন্দাবনে কত পাথর কাঁকর কত কাঁটা তার পায়ে ঢুকে যাবে, কি না কষ্ট পাবে, কত নরম তার চরণ যুগল। তো যখন তুমি বাড়ি ফিরে আসত, তোমার চরণ যুগলকে আনন্দ দেওয়ার জন্য তো আমরা আমাদের স্তনের উপরে স্থাপন করে রাখতাম, কিভাবে না অতি সন্তর্পণ, খুব ভয়ে ভয়ে, কেন তোমার চরণ যুগল অত নরম, আমাদের কঠিন স্তন যুগল উপরে স্থাপন করলে এত কষ্ট পাবে নাকি, তোমার চরণ যুগলের প্রতি আমাদের যে ধারণা, আমরা সারাদিন যে কষ্ট পেতাম, তো আমরা মনে করি তোমার অত চরণ যুগল অত নরম, তো আমাদের স্তন যুগল থেকে কঠিন, তো তোমার চরণ যুগলকে অত ভালোবাসতাম, তো এই ছিল আমাদের ভাব। আর এখনই সেই চরণ যুগল আমাদের কাছে নেই, তো আমরা যদি মনে করি তাহলে তো আমরা কষ্ট পাবো, তাই আমরা চাই না এই চরণ যুগলকে মনে করতে। সে যোগীরা মনে করুক, যোগীরা তোমার চরণ যুগলকে হৃদয়ে ধারণ করে ওরা নেই আনন্দ পাক। নহে গোপী যোগেশ্বর পদ কমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটি নাটি, শুনি গোপীর আরো বাড়ে রস। তো কৃষ্ণ যখন এরকম মজিয়ে মজিয়ে বলছেন, তো গোপীদের আরো ক্রোধ বেড়ে যাচ্ছে, আমাদের ধ্যানের কথা বলছ, আমরা বলছি তোমাকে বৃন্দাবন যেতে, তুমি বলছো আমার কথা ধ্যান কর, তো এইভাবে প্রথম লাইন খণ্ডন করেছেন। আহুষ্টতে নলিনলাভ পদারবিন্দ তোমার পদকমল, যোগেশ্বর হৃদি বিচিন্ত অগাধ বোধেই, এই লাইনটা খণ্ডন করেছেন কবিরা, যে যোগীরা তাদের হৃদয় ধারণ করুক, আমাদের হৃদয় ধারণ করতে হবে না। আর দ্বিতীয় লাইন কি বলা আছে, তো দ্বিতীয় লাইনে বলা আছে সংসার কূপপতিত উচ্চারণম অবলম্বন, যারা সংসার কূপে পড়ে গেছে তোমার পদযুগল তারা ব্যবহার করুক, চিন্তা করুক, কেন তারা চিন্তা করলে এই সংসার বন্ধন থেকে মুক্তি পাবে। তোমার চরণ যুগল মনের মধ্যে চিন্তা করার জন্য কর্মীরা, জ্ঞানীরা, যোগীরা, তারা পারুক, তারা করুক, তাদের দরকার, প্রয়োজন আছে। তারা সংসার কূপে ডুবে আছে, তারা উদ্ধার পাওয়ার জন্য তোমার চরণ যখন চিন্তা করুক। কিন্তু আমরা, আমরা কি সংসার কূপে পড়ে আছি? আমরা তো সংসার কূপে পড়ি না। আরে দেহ স্মৃতি নাই তার, সংসার কূপ কাহা তার? আমাদের তো দেহ স্মৃতি নেই, আমাদের দেহে আছি, এই জ্ঞানে আমাদের নেই। তবে আমরা যে শরীরকে সাজাই, মুখকে সাজাই, অলঙ্কার পড়ি, শাড়ি পড়ি, সেটা শুধু তোমাকে আনন্দ দেওয়ার জন্য। তো দেহ জ্ঞান থাকলে না সংসার কূপে বাবদ থাকবে, আমি আমার বুদ্ধি থাকবে? তো দেহ স্মৃতি নাই যার, তো সংসার কূপ কাহা তার? তাহা হইতে না তাহা উদ্ধার। এই সংসার কূপ থেকে উদ্ধার পাওয়ার আমাদের বাসনা নেই, কারণ আমরা সংসার কূপেতে পড়ি না। এই কথাগুলি কেন বর্ণনা করা হচ্ছে না? এই শ্লোকেতে যে বলা হয়েছে মনসি উদিয়াত, তোমার চরণ যুগল মনে উদিত হোক, তো এটাকে খণ্ডন করে স্থাপন করা হবে মনে উদিত হোক নয়, বৃন্দাবনে উদিত হোক। তো মনে উদিত হওয়ার জন্য কার প্রয়োজন? যোগেশ্বর যোজন প্রয়োজন, আর যারা সংসার কূপে পড়ে আছে তাদের জন্য প্রয়োজন। গোপীরা বলছে আমরা সংসার কূপে পড়ে নাই, আমরা যোগীও নেই, তাই তোমার চরম যুগল আমাদের মনে যদি উদয় হয় তার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহা হয়তো না তাহলে উদ্ধার। আমরা কুয়ার মধ্যে পড়ে নাই, আর কিসের মধ্যে পড়ে আছো? আমরা মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কিসের সমুদ্র সেটি? না বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গি লাগিলে গোপীগণে নেহ তার পার। তা আমাদের সমস্যাটি কি? আমরা ভবকূপেতে পড়ে নাই, আমরা বিরহ সমুদ্র জলে হাবুডুবু খাচ্ছি। কৃষ্ণ বিরহ রূপক সমুদ্র জলে আমরা হাবুডুবু খাচ্ছি। আর এই সমুদ্র জলে আবার কি হচ্ছে? আমরা ডুবে যাচ্ছি শুধু তাই নয়, আমাদের সামনে আছে তিমিঙ্গল পৌঁছে গেছে। সে তিমিঙ্গল কি? না কাম তিমিঙ্গল গুলো, কৃষ্ণ বিরহ রূপক সমুদ্রে কাম তিমিঙ্গল কি? না কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে তিমিঙ্গল, তিমিঙ্গল সঙ্গে তুলনা করা হচ্ছে। তিমি মাতকু বড়, তাকে যে গিলে ফেলতে পারে তাকে বলে তিমিঙ্গল। তো ওদের কৃষ্ণ বিরহ আর কৃষ্ণ সেবার বিরহ, কৃষ্ণ বিরহ রূপক সমুদ্র জলে আর কৃষ্ণ বিরহ, কৃষ্ণ সেবার বিরহ রূপক তিমিঙ্গল, এই অবস্থা আমরা পড়িয়াছি। তাই গোপীগণের নেহ তার পারে, এই গোপীগণকে তার উপরে নিয়ে যেতে হবে। মানে কোথায় নিয়ে যেতে হবে? তোমাকে গিয়ে বৃন্দাবনে আসতে হবে। তখন কৃষ্ণকে মনে করিয়ে দিচ্ছেন রাধারানী, বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনাবন সেই কুঞ্জে রাসাদিক লীলা, বৃন্দাবনে গোবর্ধনে যমুনা পুলিনে সেখানে সেই কুঞ্জে কুঞ্জে কত রাসলীলা হয়েছিল, সেই ব্রজের ব্রজগণ মাতা পিতা বন্ধুগণ বড় চিত্র কেমনে পাশরিলা। মানে রাধারানী বলছেন কৃষ্ণকে, ইয়ে এমন বিচিত্র কথা যে তুমি কি করে ভুলে গেছ, ব্রজের ব্রজবাসী তোমার বাবা মা বন্ধু। তো এটা বলে তো কৃষ্ণকে দুঃখ দিতে চাইছে না, হ্যাঁ কৃষ্ণকে দায়ী করতে চাইছে না, দোষী করতে চাইছে না। তো কৃষ্ণ একটা মহিমা বর্ণনা করছেন যে বিদগ্ধ মৃদু সদ্গুণে সুশীলা স্নিগ্ধ করুণে, তুমি তোমার নাহি দোষাভাস, আমি তোমাকে দায়ী করছি না। তুমি যে ভুলে গেছ বৃন্দাবন, ব্রজবাসীদেরকে পরিত্যাগ করেছ, বাবা মাকে পরিত্যাগ করেছ, তুমি তো বিদগ্ধ অত্যন্ত মৃদু, বিশুদ্ধ পুরুষ, সমস্ত সদ্গুণাবলী তোমার মধ্যে রয়েছে, সুশীল স্নিগ্ধ করুণ, এই হচ্ছে তুমি, তোমার নাহি দোষাভাস, তোমার দোষের কোনো আভাসই নাই। তবে যে তোমার মন নাহি স্মরে ব্রজজন, সে আমার দুর্দৈব বিলাস। কিন্তু তোমার মন যে ব্রজজনের কাছে নেই, তা আমার দুর্দৈব। মানে রাধারানী কৃষ্ণকে দোষারোপ করতে চাইছে না, এটা আমার দুর্ভাগ্য, তুমি যে আমাকে ছেড়ে চলেছো আমার দুর্ভাগ্য। হ্যাঁ তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য দেশ ব্রজজনে কভু নাহি ভাই, তুমি যে অন্য জায়গায় আছো, অন্য বেশ করছ, অন্য সঙ্গ আছো, ব্রজবাসীদের কখনই ভালো লাগে না। কিন্তু এখন কি করব, আমি যে ব্রজভূমি ছেড়ে তোমার কাছে এখানে চলে আসে থাকবো তাও তো আমাকে ভালো লাগে না। ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে, কি করবো এখানে, একদিকে তোমাকে না দেখে মরছি, তো ব্রজভূমিকেও ছাড়তে পারছি না। তো ব্রজজনের কি হবে উপায়, ব্রজবাসীদের কি উপায় হবে? তো ব্রজবাসীরা কৃষ্ণ কত ভালোবাসে, তাতে কি আছে, তাহলে ব্রজ বৃন্দাবন ছেড়ে চলে যাও, কৃষ্ণ দেখা সেখানে থাকো। না না, আমার ব্রজভূমিকে ছেড়ে যেতে পারবো না। কেন না, কৃষ্ণ বাল্যলীলা যে করেছিল সে বাল্যলীলার মধুর স্মৃতি যখন আমাদের মানসে পটে আসে, সে স্মৃতি থেকে যে আমরা আনন্দ পাই, এই বৃন্দাবন ছেড়ে অন্য কোথায় গেলে সে আনন্দ আমরা পাব না, সে তার ব্রজভূমিকে ছাড়তে পারছে না। এদিকে একই সঙ্গে তার না দেখেও থাকতে পারছে না। তখন রাধাণী বলছে, তুমি কি হবে উপায়, তা তুমি তো ব্রজের জীবন, এই ব্রজবাসীরা তোমার ছাড়া কাউকে জানে না, আর তুমি ব্রজরাজের প্রাণের ধন, তুমি ব্রজের সকল সম্পদ, কৃপার্দ তোমার মন, তুমি তো অত্যন্ত কৃপাময়, তাই তুমি কি করবে, কৃপার্দ তোমার মন, আসি জিয়াও ব্রজজন, তাই তুমি আস, এসে ব্রজবাসীদেরকে বাঁচতে দাও, ব্রজে উদয় করাও নিজ পদ, তোমার চরণ যুগল ব্রজে এসে পৌঁছা আর ব্রজভেদ রক্ষা কর। তো যখন কৃষ্ণ রাধারণীর এইরকম কথা শুনেছেন, শুনে একদম ভাবে বিহলিত হয়ে গেছেন, শুনিয়া রাধিকা বাণী ব্রজপ্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত হয় দেহ মন, কৃষ্ণের মন দেহ খুব ব্যাকুলিত হয় ব্রজের ভাব এসে গেছে। তখন ভগবান কৃষ্ণ বলছেন, ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি, তাদের প্রেমের কথা শুনে নিজেকে ঋণী মনে করছেন, করে তাদেরকে আশ্বাসনা দিচ্ছেন, ভগবান কৃষ্ণ তাদেরকে আশ্বাসনা দিচ্ছেন। কিভাবে আশ্বাসনা দিচ্ছেন, বলছেন, মই ভক্তি ভূতানাং অমৃত ত্বয়া কল্পতে দৃষ্টত আসনত মত স্নেহ ভবতী নাং মদাপন। হে ব্রজগোপিকা সকল, মই ভক্তি ভূতানাং, তো জীবের প্রতি আমার, জীবের আমার প্রতি ভক্তি থাকে তাহলে অমৃতত্ব লাভ করে, অমরত্ব লাভ করে, সে আমাকে প্রাপ্ত হয়। আর তোমরা, তোমাদের যে আমার প্রতি শুধু ভক্তি আছে তা নয়, দৃষ্টত আসনত মত স্নেহ ভবতী নাং, তোমাদের আমার প্রতি যে ভক্তি আছে তা নয়, তোমাদের সকলের মত স্নেহ, আমার যে স্নেহ আছে মদাপনাহা, তার বলে তার শক্তিতে অতি সত্য আমি যেখানে থাকি না কেন তোমাদের কাছে চলে আসব। প্রাণপ্রিয়ে সুনমর এ সত্যবচন, তোমা সবার স্মরণে ঝুরময়ী রাত্রি দিনে মোর দুঃখ না জানে কোন জন। তখন কৃষ্ণ বলছেন, প্রাণপ্রিয়ে রাধারানী শুনো মোর এ সত্য বচন, তোমরা যে আমার বিরহে এরকম মনে করো তা নয়, আমিও তোমাদের বিরহে একই অবস্থা, তোমার সবার স্মরণে ঝুরময়ী রাত্রি দিনে মোর দুঃখ না জানে কোন জন, আমার দুঃখ কেউ বুঝে না। ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ সবহে মোর প্রাণসম, এটা সুন্দর বর্ণনা দিচ্ছেন ভগবান কৃষ্ণ, যে ব্রজের যত ব্রজবাসী তারা আমার প্রাণের মতন, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন, তার আমার জীবন সাক্ষাৎ জীবন, আর রাধারানী কি, তুমি আমার জীবনের জীবন, ব্রজবাসীরা আছেন আমার প্রাণের সমান, আর গোপীরা আছেন আমার সাক্ষাৎ প্রাণ, আর তুমি আমার কি, প্রাণের প্রাণ, হ্যাঁ আমার জীবনের জীবন। তাই তোমার সবার প্রেমের রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল, তোমার সবা ছাড়াইয়া আমার দূর দেশে লয়া রক্ষিয়াছে দুর্দৈব প্রবল। তো এইভাবে তিনি বর্ণনা করছেন, বর্ণনা করে করে আরো সুন্দর আরো অনেক বর্ণনা রয়েছে। তো শেষে খ্রিস্ট বলছেন যে তোমরা অপেক্ষা করো, যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ তাহা আমি কইলু সবখা, আর তোমাকে চিন্তা করতে হবে না। এই যাদবের শত্রু অনেক অসুর রয়েছে, কংসের যারা পক্ষপাতি করে আমি তাদের সবাইকে মেরে ফেলেছি, আর দুই চারিজন আর দু চারজন আছে, আছে দুই চারিজন তাহা আমারি বৃন্দাবন আইলাম জানি হয় নিশ্চয়। হে ব্রজগোপিকা সকল তোমরা চিন্তা করো না, এই দুই চারজন অসুর আর আছে তাদেরকে বধ করে আমি তাড়াতাড়ি বৃন্দাবন চলে আসবো। সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে রহি রাজ্যে উদাস, তোমরা মনে করো না যে আমার সুখের জন্য আমি এখানে আছি, আমি যদি তোমাদের সেখানে থাকি এই অসুরেরা যে তোমাদেরকে হয়রান করবে। তো সেই শত্রুগণ থেকে ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য আমি এখানে উদাসীনের দ্বারকায় বসে আছি। আর এই যে দেখছ আমার রাজপ্রসাদ স্ত্রী পুত্র ধন, যে বা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে, এগুলি সব যদুগণের সন্তোষ লাগিয়া, এই যদুদেরকে সন্তুষ্ট করার জন্য, আমার সন্তুষ্ট নেই। তাই তোমার যে প্রেমগুণ করে আমার আকর্ষণ আনিবে আমার দিন দশ বিশে, আর দশ বিশ দিনের মধ্যে দেখবে আমি অবশ্যই গিয়ে বৃন্দাবনে পৌঁছাব। আর সেখানে এসে পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমাশনে বিলসিব রজনী দিবসে, আমি ওখানে এসে রাত দিন তোমাদের বিলাস করব। তো এখানে ভগবান কৃষ্ণ যে সূচনা দিলেন যে আমি ব্রজে ফিরে যাব, দশ বিশ দিন মধ্যে ফিরে যাব। তারপর কি ভগবান কোনদিন ব্রজে ফিরে গিয়েছেন? এই সূচনা আমরা কোনো শাস্ত্রে না পেলেও মহাপুরুষ পার্ষদ যারা ভগবানের লীলা যথাযথ রূপে জানেন তারা বর্ণনা করছেন যে কিভাবে সত্যি সত্যি কৃষ্ণ বৃন্দাবনে ফিরে গেছেন, সত্যি সত্যি কৃষ্ণ বৃন্দাবনে ফিরে গেছেন। এই পরবর্তী সময় কখন ক্লাস হবে যে কিভাবে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে গেছেন সে কথা আমরা আলোচনা করব। জয় শ্রী প্রভুপাদ কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর স্তনা প্রবালম্বে হরি হরি বল।